আপনারা আছেন এসবিএস বাংলার সঙ্গে।
জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলায় 8 পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল গত মঙ্গলবার এই আদেশ দেন। এর আগে 17 অক্টোবর জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থানের সময় ছাত্র ও জনগণের ওপর চালানো নৃশংসতা ও হত্যাকে কেন্দ্র করে ফৌজদারি মামলায় অভিযুক্ত 4 পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমে জানানো হয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন,
সেটা হচ্ছে যে আমরা গত পরশুদিন ইন্টারপোলের কাছে রেড নোটিস পাঠানোর জন্য বা রেড অ্যালার্ট জারি করার জন্য ইন্টারপোলকে রিকোয়েস্ট করেছি। আমাদের যে এই দেশের যে একসময়কার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যেটা যিনি এই মামলার আসামি, পলাতক আছেন, দেশের বাইরে আছেন শেখ হাসিনা, তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন, সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। এই 3টি আপনাদের জানানোর জন্য ছিল।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বাংলাদেশের কর্মকর্তা, এনজিও এবং সুশীল সমাজের নেতৃবৃন্দকে বাকুতে COP29 সম্মেলনে দেশের জলবায়ু সংকটের উদ্বেগ তুলে ধরতে অতিরিক্ত প্রচেষ্টা চালাতে বলেছেন। জাতিসংঘের বার্ষিক জলবায়ু পরিবর্তন সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দিতে গত সোমবার আজারবাইজানের রাজধানীতে পৌঁছার পরপরই বাকুতে তিনি এই আহ্বান জানান। তিনি বাকুর একটি হোটেলে সমন্বয় সভায় বাংলাদেশের প্রতিনিধি দলকে বলেন, আমাদের প্রধান প্রচেষ্টা হবে আমাদের উদ্বেগ ও দাবিগুলি COP29 চূড়ান্ত ঘোষণায় অন্তর্ভুক্ত করা। বৈঠকে পরিবেশ সচিব ফারহিনা আহমেদ সম্মেলনের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কে কর্মকর্তাদের অবহিত করেন। বাতিল হতে যাওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে সবচেয়ে বেশি নাজেহাল হয়েছেন সাংবাদিক ও রাজনীতিবিদরা। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট দিলে এই আইনে মামলা হওয়ার বিষয়টি ছিল অবধারিত। সারা দেশে এ ধরনের মামলা হয় অন্তত 190টি। এ আইনকে বিরোধী মত দমনের হাতিয়ার হিসাবে ব্যবহার করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাদের অপকর্মের বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশ করা হলেও সংশ্লিষ্ট সাংবাদিক জামিন অযোগ্য মামলার আসামি হতেন। এ ধরনের মামলায় গ্রেপ্তার হয়ে 97 জন সাংবাদিককে কারাবাস করতে হয়েছে। তাদের মধ্যে 94 জনের জামিনে মুক্তি মিললেও 3 জন এখনো কারাগারে। সমালোচনার পরিপ্রেক্ষিতে তৎকালীন সরকার 2023 সালের সেপ্টেম্বরে ডিজিটাল নিরাপত্তা আইন রহিত করে সাইবার নিরাপত্তা আইন প্রণয়ন করে। বর্তমান অন্তর্বর্তী সরকার আইনটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে, যার প্রক্রিয়া শুরুও হয়েছে। গত শুক্রবার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন,
একটা কথা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রত্যাহার করছি। এটা অনেক আগে আমরা ঘোষণা দিয়েছিলাম এবং সেজন্য সেটা আলোচনা করেছিলাম। এটার আন্ডারে যতগুলো স্পিচ অফেন্স এর হয়রানিমূলক মামলা আছে, যখন আমরা আইনটা বাতিল করবো এর সাথে সমস্ত মামলা রহিত হয়ে যাবে। শুধুমাত্র কম্পিউটার অফেন্স, যেটা কম্পিউটার হ্যাকিং করা বা কিছু অফেন্স আছে না, এখানে আমাদের এখানে তো মেয়েদের প্রতি নির্যাতন বেশি হয়। একটা ছেলে একটা মেয়ের সাথে ঘনিষ্ঠতা ছিল, হয়তো সেই সময় ছবি দিয়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে, এই ধরনের দু এক ধরনের অপরাধের বিচার শুধু অব্যাহত থাকবে। কিন্তু সাংবাদিক, তারপর মুক্ত মনের মানুষ, ভিন্ন মতের মানুষ, তাদের বক্তব্যের জন্য, তাদের যে কোনো ধরনের মতামতের জন্য সমস্ত মামলা ছিল, এগুলো আমরা কেস বাই কেস যাওয়ার প্রয়োজন পড়বে না, সমস্ত মামলা একসাথে রহিত হয়ে যাবে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসীরা যেন বিমানবন্দরে অতিথির মতো সম্মান ও সেবা পান, সরকার তার প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। গত সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসী কর্মীদের জন্য একটি ডেডিকেটেড লাউঞ্জ বা প্রবাসী লাউঞ্জ উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। প্রবাসীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের যে প্রাপ্য সম্মান সেটি যেন জাতি দিতে পারে, সেই সম্মান দেওয়ার জন্য আজকের প্রথম পদক্ষেপ হিসেবে প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করা হলো। আশা করি আরো বহু রকমের পদক্ষেপ নেওয়া হবে। ডক্টর ইউনূস বলেন, আপনারা যাতে এখানে এসে মনে করতে পারেন যে আপনারা শান্তিতে আছেন, বাড়িতে আছেন, সবাই আপনাদের দেখভাল করছে, আপনাদের সেবা শুশ্রূষা করছে, অর্থাৎ আপনি এখানে মেহমানের মতো থাকবেন, আপনি সম্মান নিয়ে থাকবেন। বিদ্যমান নির্বাচন পদ্ধতি পরিবর্তনের প্রয়োজন নেই বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা। তিনি বলেছেন, দেশের চলমান নির্বাচন পদ্ধতি কার্যকর হতে পারে, এ পদ্ধতির সঙ্গে দেশের মানুষ পরিচিত। নির্বাচনের সফলতা নির্ভর করে নির্বাচনী আইন প্রয়োগের ওপর, নির্বাচন কমিশনে যোগ্য মানুষ দরকার। গত সোমবার রাজধানীর আঙ্গারগাঁওয়ে নির্বাচন ভবনে সাবেক সিইসি আবু হেনার সঙ্গে মত বিনিময় করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বৈঠক শেষে আবু হেনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে আবু হেনা বলেন, যেসব দেশে আনুপাতিক প্রতিনিধিত্ব চালু আছে সেসব দেশ যে ভালোভাবে চলছে তা কিন্তু নয়। নেপাল, ইসরায়েল এসব দেশ ভালোভাবে চলছে না। দেশে বর্তমানে যে নির্বাচন পদ্ধতি সেটার সঙ্গে মানুষ পরিচিত, এই পদ্ধতিকে কার্যকর করে তোলা দরকার।
ব্যক্তিগত মত হচ্ছে নির্বাচন পদ্ধতির কোন পরিবর্তনের প্রয়োজন নেই। এখানে আমাদের ফার্স্ট পাস্ট দি ফুটবল সিস্টেম, এই সিস্টেমই কার্যকর হতে পারে। এটা মানুষের সঙ্গে, মানুষের এই সিস্টেমের সঙ্গে পরিচয় আছে এবং এই নতুন কোন সিস্টেমের আমার মনে করি না যে এখানে, যে সমস্ত দেশে এই প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম আছে, এই আনুপাতিক প্রতিনিধিত্ব সিস্টেম আছে, সেই সব দেশে যে এটাকে ভালোভাবে চলছে এটাও কিন্তু মনে করবেন।
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, আমরা আইন বিধি পর্যালোচনা করছি, আশা করছি যথাসময়ে সরকারের কাছে কমিশন প্রস্তাব পেশ করতে পারবে। আমরা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে অনেক প্রস্তাব পেয়েছি, আরও পাবো বলে আশা করছি। তিনি বলেন, অনেক বিষয় আছে যেগুলো বাস্তবায়নে সংবিধান সংশোধনের প্রয়োজন হতে পারে, ওই সব বিষয়ে সংবিধান সংস্কার কমিশনকেই মূলত সুপারিশ করতে হবে। বদিউল আলম মজুমদার বলেন,
তাদেরকে আমরা ডাকলেও তাদের কাছ থেকে এই কতগুলো সুস্পষ্ট আমরা পরামর্শ চাইব, সুস্পষ্ট তাদের প্রস্তাব চাইব, এবং এরপরে নেগোসিয়েশন যেটা হবে সেটা হবে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে। সরকার যাদেরকে বাদ দিয়েছে আমরা তাদেরকে ডাকছি না। গত কয়েক মাসের কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল আওয়ামী লীগ এবং তার যুবকরা, তারা অন্তর্ভুক্ত নয়।
আমাদেরকে লাইক দিন, শেয়ার করুন, আপনার মতামত দিন। ফেসবুকে ফলো করুন SBS বাংলা।